ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আজকে আরো একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। ঘড়িতে সময় রাত এখন কটা? 11:53। আমি রাসেল আছি পুরোটা সময় আপনাদের সাথে। আজকে চমৎকার একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা সবাই কখনো শুনেছেন এরকম কোন রাস্তা আছে যে রাস্তা দিয়ে গেলেই কোন মৃত মানুষ আপনাকে আমন্ত্রণ জানায় ফুটবল খেলার জন্য? হ্যাঁ, জাপানে এরকম একটা রাস্তা রয়েছে। বাংলাদেশের কোথাও এরকম কোন রাস্তা আছে কিনা আমার জানা নেই, কিন্তু জাপানের সেই রাস্তার ঘটনা আমরা আপনাদেরকে শোনাব। যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন তাহলে শুনতে পারবেন। আমরা অনেকেই, আমি জানি না যে আমরা রেগুলার শুনছি, কিন্তু আমাদের পছন্দের কমেন্ট, আমাদের পছন্দের যে সমস্ত কন্টেন্ট, সেই কন্টেন্টগুলোকে আমরা লাইক দিচ্ছি না, কমেন্ট করছি না বা শেয়ার করছি না। প্লিজ একটু করবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের এই চ্যানেলটি। আর যে সমস্ত চ্যানেল আপনারা জানেন যে একটু, মানে কি বলবো, যে সমস্ত চ্যানেল আসলে ফেক চ্যানেল, সেই সমস্ত চ্যানেল যদি আপনারা না শোনেন আমাদের জন্য অনেক বেশি ভালো হয়, কারণ আমরা প্রতিদিনই নিয়ে আসছি বিভিন্ন কন্টেন্ট। আপনারা একই সাথে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের আজকের প্রথম ঘটনায়। শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে আমরা আসলে পরবর্তী ঘটনায় যেতে চাই। চলুন শুরু করি আমাদের পরবর্তী ঘটনা, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমার নাম শেখ আবির, বাসা নবাবগঞ্জ থানার ছোট্ট একটি গ্রামে। আমি এবার ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। 2012 থেকে আপনার ভূত এফএম শুনি, এখন ভূত .com-এর একজন নিয়মিত শ্রোতা। বেশি কথা না বলে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজকের ঘটনাটি একটু বড় হবে, কিন্তু কথা দিচ্ছি ঘটনার এক সেকেন্ডও আপনার বোরিং লাগবে না। সম্পূর্ণ ঘটনাটি পড়ার জন্য অনুরোধ রইল। সালটি ছিল 2017। গ্রীষ্মের ছুটিতে আমার মামার বাড়ি বেড়াতে যাই। গ্রামটি ছিল একদম অজপাড়াগা। রাত 8 পরে একদম নীরব হয়ে যেত। একদিন আমি আর আমার মামাতো ভাই বাঁধন শখের বসে ঠিক করি রাত করে নদীতে মাছ ধরতে যাব, কারণ রাতে নাকি বেশি মাছ পাওয়া যায়। বাঁধন হচ্ছে আমার মামাতো ভাই। আমরা ভাই কম বন্ধু বেশি, তো যেভাবে সেই কাজ, মাছ ধরার সরঞ্জাম নিয়ে সেদিন মাছ ধরতে যাই এবং সাথে নিই একটি হ্যাজাক পাতি। বলে রাখা ভালো যে আমার নানা ছিল পেশায় একজন জেলে। নানা প্রতি রাতে তার ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে যেত। ওই রাতে নানার শরীর খারাপ লাগছিল, যে কারণে তিনি বাসায় বিশ্রাম নিচ্ছিলেন। আমি আর আমার মামাতো ভাই বাঁধন নানার সেই ছোট্ট ডিঙ্গি নৌকাটা নিয়ে মাছ ধরতে চলে যাই। প্রথম জালটা ফেলার পর ভালোই মাছ উঠল। মোটামুটি ভরে যাওয়ার পর সেই পাতিলটা একটু দূরে রেখে আমি আর একটা মাছ ধরার পাতিল নেই। এত মাছ পাওয়ার কারণে খুব ভালো লাগছিল। কিছুক্ষণ পর একটা কটর মটর শব্দ পাই পাতিলের ওখান থেকে। পূর্ণিমার রাত, আবছা আবছা আলোয় চারিদিকটা বোঝা যাচ্ছে কোথাও কোনো টু শব্দ নেই, শুধু পানির হালকা শব্দ। বৈঠা দিয়ে নৌকা বাইলে যেমন শব্দ হয়, পাতিলের ওইখানে তাকাতেই দেখতে পাই বানরের মতো দেখতে কিছু একটা কুৎসিত কালো মুখ। মুখটা অনেকটা কুকুরের মতো লম্বা, কাঁচা মাছগুলো সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি তাকাতেই সেটা নদীতে লাফ দেয়। আমি ভয়ে চড়ে একটা চিৎকার দিই। চিৎকার শুনে বাঁধন ভাই বলে, কিরে কি হয়েছে? আমি বললাম, এইখানে পাতিলটার সামনে কি বসেছিল? ভাই বলল, কই, আমি তো পাতিলের দিকে তাকিয়েছিলাম, আমি তো কিছু দেখিনি। তুই হয়তো ভুল দেখেছিস, কিছুই ছিল না ওখানে। বাঁধন ভাইয়ের কথা শুনে আমি কিছুটা চুপ হয়ে যাই। ভাবতে লাগলাম, এইটা কি করে হতে পারে? এত বড় ভুল কি করা সম্ভব? যাই হোক, নিজের ভুল ভেবে সান্ত্বনা দেয়া ছাড়া কোনো উপায়ও ছিল না। তখন থেকে একটা ভয় কাজ করে। ভাইকে বলি, আজকের মতো বাসায় চলো, কাল আবার আসবো। ভাই আরো মাছ ধরবে বলে আমাকে বলে। কিছুক্ষণ ভালোই মাছ ধরছিলাম, হঠাৎ করে নদীর কিনার থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই। কান্নার আওয়াজটি এতটাই করুণ ছিল যেন শুনলেই যে কারো বুক কষ্টে ফেটে যাবে। পাশে তাকিয়ে দেখি শ্মশানের কাছে চলে এসেছি। চাঁদের আবছা আলোয় শ্মশানটি বোঝা যাচ্ছে। শ্মশানটি ছিল বাসা থেকে অনেক দূরে, প্রায় দেড় ঘন্টার পথ। এমন সময় কি করব ভেবে উঠে পড়তে যাচ্ছিলাম দুজনে। দুজনে চোখ বন্ধ করে জোরে জোরে নৌকা বাইতে আরম্ভ করলাম। চোখ খুলে দেখি নৌকা এক বিন্দুও সামনে যায়নি। কি করব কেউ ভেবে পাচ্ছিলাম না। পরক্ষণে টের পেলাম আমাদের নৌকায় পানি উঠছে। আমাদের সাথে যে স্বাভাবিক কিছু হচ্ছে না এটা খুব ভালোভাবে বুঝতে পারলাম তখন। আমি আর আমার ভাই নৌকা থেকে লাফ দেই এবং শ্মশানটি কাছে থাকায় শ্মশানে উঠে পড়ি। শ্মশানটিতে উঠে যা দেখি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি এক ভয়ানক তান্ত্রিক এক ছোট মেয়েকে সামনে বসিয়ে কি যেন মন্ত্র পড়ছে। তান্ত্রিকটির পরনে ছিল লাল টুপ্পা, মাথায় ছিল বড় বড় জটাচুল আর বড় বড় দাড়ি। রাত তখন আড়াইটা আনুমানিক। আমাদের আর বুঝতে বাকি রইল না তান্ত্রিকটি এখানে কালো জাদু করছে ছোট্ট মেয়েটির ওপর। মেয়েটি ছিল রূপসী, মায়াবী চেহারা। পূর্ণিমার আলোতে তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। বাদন ভাই এই মেয়েটিকে দেখে খুব মায়ায় পড়ে যান। তিনি বলেন, আমি থাকতে কখনোই এই যোগ্য পূর্ণ করতে দিব না। ভাইকে আমি অনেকভাবে বোঝাই যে এখানে থাকলে আমাদের বড় একটা ক্ষতি হয়ে যাবে। কে শোনে কার কথা? আমার কথা না শুনে বাথন ভাই তান্ত্রিকের সামনে গিয়ে বলে, কি হচ্ছে এখানে? সাথে সাথে বাচ্চাটির কান্না বন্ধ হয়ে যায়। তান্ত্রিকটি খুব রাগান্বিত অবস্থায় বাথন ভাইয়ের দিকে তাকায় আর অনেক জোরে হাসতে থাকে আর বলে, এই তো পেয়ে গেছি। তার কথা আমরা কিছুই বুঝতে পারছিলাম না। বাথন ভাই বলে, এই ফুটফুটে মেয়েটাকে নিয়ে আপনি কি করছেন? তান্ত্রিকটি বাথন ভাইয়ের গালে জোরে থাপ্পড় বসায় এবং বলে, তাকে আমি ছাড়ব না। তার কথায় পাত্তা না দিয়ে বাথন ভাই ওই মেয়েটিকে নিয়ে শ্মশান থেকে বের হয়ে যেতে চায়। তান্ত্রিকটি ভয়ানকভাবে হাসতে থাকে। মেয়েটিকে আমি দেখি এবং আমারও খুব মায়া হয়। যাই হোক, এখন আমাদের একটি কাজ, কাল সকাল না হতেই মেয়েটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেয়া। কিছুক্ষণ হাঁটার পর যা দেখি তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি বাচ্চাটির হাত মাটিতে ঝুলছে, চোখে আগুনের মতো কিছু দাও দাও করে জ্বলছে, পুরো মুখটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। এটা দেখে মেয়েটিকে কোল থেকে ফেলে দিয়ে দুইজন দৌড়ে বাসায় এসে পড়ি। কি ভাবছেন, ঘটনা এখানে শেষ? না, ঘটনার মাঝামাঝি আছি। দুজন চিন্তা করলাম, আমাদের সাথে এত বড় একটি ঘটনা ঘটেছে, এটা বাসার কাউকে জানানো যাবে না, কারণ তারা অনেক ভয় পেয়ে যাবে, বকাঝকা করবে। বাসায় গিয়ে ঘরের দরজা ঠক ঠক করলে মা দরজা খুলে বলেন, কিরে তোদের এই অবস্থা কেন? হাঁপাচ্ছিস, ঘেমে গিয়েছিস, আর তোরা মাছ ধরতে গিয়েছিলি কোথায়? কি হয়েছে তোদের? ঘটনা চাপা দেওয়ার জন্য বাথন ভাই বলল, কিছু হয়নি, মাছই ধরছিলাম, মাছের পাতিল আমাদের অসাবধানতার কারণে পানিতে পড়ে যায়, তাই আমরা চলে এসেছি। আমরা দুজন হাত মুখ ধুয়ে শুয়ে পড়ি। ওই দিন আর কিছু হয়নি। তার পরের দিন সকাল থেকে শুরু হয় বাথন ভাইয়ের ব্যবহারের পরিবর্তন। সবসময় চুপচাপ একা একা থাকে, কারোর সাথে কথা বলে না, খাবার খেতে চায় না, সবার সাথে খারাপ ব্যবহার করে। আমি এর কারণ জানতে চাইলে বাথন ভাই আমাকে জোরে একটা থাপ্পড় মারে। আমি কয়েক মিনিটের জন্য চুপ হয়ে যাই এবং ভাবতে থাকি, এটা কি হচ্ছে? বাথন ভাই তো আগে কখনো আমার সাথে এরকম করেনি, আমি তার এমন আচরণ সাধারণভাবেই নেই। ভাবি হয়তো কালকে রাতের ঘটনায় বাথন ভাই একটু বেশি ভয় পেয়েছে। এভাবেই সারাটা দিন কাটে। ওই দিন রাত একটার সময় আমার ঘুম ভাঙে। পাশে তাকিয়ে দেখি বাথন ভাই বিছানায় নেই, দরজা খোলা। আমি ভাবলাম হয়তো টয়লেটে গিয়েছে, এই ভেবে আমি আবার ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি বাথন ভাই আমার পাশে শুয়ে আছে। দ্বিতীয় দিন রাতে আবার একই কাহিনী। রাত আনুমানিক একটার সময় ভয়ানক একটা স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। স্বপ্নে ওই তান্ত্রিকটি আমাকে বলছে, তোর ভাইকে যদি বাঁচাতে চাস তাহলে ওই শ্মশানটিতে চলে যা, তোর ভাই তোর জন্য অপেক্ষা করছে। এটি দেখে আমার ঘুম ভেঙে যায় এবং পাশে তাকিয়ে দেখি বাঁধন ভাই বিছানায় নেই। পুরো বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজতে আরম্ভ করি, কিন্তু বাঁধন ভাইকে কোথাও পাওয়া যায় না। একবার চিন্তা করি ওই শ্মশানটিতে যাব এবং খুব ভয় করে যে শ্মশানটিতে যাওয়ার সাহস আমার হচ্ছে না। একবার চিন্তা করলাম নানাকে ডাক দিয়ে দুজন মিলে শ্মশানে যাই, আবার চিন্তা করলাম নানা ঘুমাচ্ছে শরীর খারাপ, ডাক দিলাম না। ফজরের আজান, দেখি বাঁধন ভাই ঘরে ঢুকছে। আমি ভাইকে জিজ্ঞেস করলাম কোথায় গিয়েছিলে, কোনো উত্তর দিল না, বরং বলল ভালো চাস তো চুপচাপ শুয়ে পড়। আমি আর ভাইকে কোনো কিছু জিজ্ঞেস করলাম না, ভেতরে ভয় কাজ করছিল। বাঁধন ভাইয়ের এমন অবস্থা দেখে বাসার সকলেই তার উপর রেগেছিল। ঘটনার তৃতীয় দিন বাঁধন ভাই প্রতিদিন রাতে কোথায় যায় এটি দেখার জন্য আমি আজকে ঘুমাবো না বলে ঠিক করি। রাত একটা বাজতে না বাজতেই দেখি বাঁধন ভাই বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বাইরে চলে গেল। আজকে আমি নিজের চোখে দেখব বাঁধন ভাই কোথায় যায়। আমি তার পিছু নিলাম, একটু পরে টের পেলাম বাঁধন ভাই যে রাস্তা ধরে হাঁটছে এটি শ্মশানের রাস্তা, এবং আমি তাকে পিছু ডাকলাম, বাঁধন ভাই কোথায় যাচ্ছ তুমি? ডাকে কেউ সাড়া দিল না। একবার চিন্তা করলাম সামনে গিয়ে তাকে আটকাবো, কিন্তু ভেতরে ভেতরে অনেকটা ভয় পাওয়ার কারণে সামনে যাওয়ার সাহস করলাম না। একটু পরে দেখি বাঁধন ভাই শ্মশানটির ভেতরে ঢুকে গেল। রাতটি ছিল অমাবস্যার, কোথাও কোনো আলোর চিহ্ন নেই। আমার হাতে একটি কুপি বাতি ছিল এবং বাঁধন ভাই অন্ধকারের মধ্যেই হাঁটছিল। শ্মশানের ভেতরে ঢুকে যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি বাঁধন ভাই ওই ভয়ানক তান্ত্রিকটির সামনে বসল। তান্ত্রিকটি আগুন জ্বালিয়ে মরা মানুষের খুলি বিভিন্ন হাড় দিয়ে কি সব মন্ত্র পড়ছিল এবং বাঁধন ভাইকে ফুঁ দিচ্ছিল। একটু পর তান্ত্রিকটি বলল, এবার যা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর চোখ দিয়ে পানি পড়ছে। আমার সামনে আমার ভাইকে কালো জাদু করা হচ্ছে দেখেও আমি চুপ করে দাঁড়িয়ে থেকে সেটা দেখছি। এইটা যে কত কষ্টের আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, ঘটনায় আসি। আমি দেখি বাঁধন ভাই শ্মশান থেকে বের হয়ে সোজা কবরস্থানের দিকে যাচ্ছে, হাতে একটি বড় কোদাল। আমি ভাইকে অনেকভাবে আটকাতে চেষ্টা করি কিন্তু ভাই আমার কোনো কথা শুনেনি। দেখি ভাই কবরস্থানের ভেতরে গিয়ে কবর খুঁড়তে লাগল এবং মরা লাশের হাড় মাথার খুলি কবরের ভেতর থেকে বের করে নিয়ে আসলো। ওই হাড় এবং মাথার খুলি তান্ত্রিকের কাছে নিয়ে গেল। কি বিচ্ছিরি গন্ধ বের হচ্ছিল ওগুলো দিয়ে। এই সব কিছু আমি আর নিতে পারছিলাম না, এক দৌড় দিয়ে বাসায় চলে আসি এবং বাসার সবাইকে শুরু থেকে সব ঘটনা বলি। ফজরের আজান দিলে ভাই আবার বাসায় ফিরে, সবাই তার বাসায় আসি। বাঁধন ভাইয়ের মা কান্নায় ভেঙে পড়ে। বাঁধন ভাইয়ের সামনে গিয়ে তার মা কান্না করতে করতে বলল, বাবা এটা তোর কি হয়ে গেল? বাঁধন ভাই কোনো সাড়া দিচ্ছিল না, চুপ করে একদিকে তাকিয়েছিল। চেহারার কি অবস্থা বানিয়েছে, চোখগুলো ভেতরে ঢুকে গিয়েছে, একদম শুকিয়ে গেছে মুখে হলদে হলদে ভাব। ছেলের এমন অবস্থা দেখে কোনো মায়ের মন কি আর টেকে? বাঁধন ভাইয়ের এমন অবস্থা দেখে সকাল হতে না হতেই বাসায় মসজিদের হুজুর নিয়ে আসা হল। সেই হুজুরটি জিন পালতেন, এসব কাজে মোটামুটি পারদর্শী। হুজুরের ভাষায় বলছি, হুজুর বলছেন ওর অবস্থা খুবই খারাপ, আমি আমার জিনদের পাঠাচ্ছি ওই তান্ত্রিকের জিনদের সাথে কথা বলতে। হুজুর চোখ বন্ধ করে সুরা পড়ছিলেন। চোখ খুলে হুজুর বললেন, দেখুন ওকে খুব বাজেভাবে তান্ত্রিকটি কালো জাদু করেছে, ওই তান্ত্রিকের সাথে আমি পেরে উঠবো না, অনেক শক্তি ওর, আমাকে ক্ষমা করবেন। এই বলে হুজুরটি চলে যায়। পরিবারের মধ্যে নেমে আসে অশান্তি আর হাহাকার, কি করব ভেবে উঠতে পারছিলাম না কেউ। ওই দিন এভাবেই কেটে যায়, কারো গলা দিয়ে কোনো খাবার নামে না। ওই দিন রাতে আমি ভাইয়ের সাথে ঘুমাতে ভয় পাই, যে কারণে আমি অন্য ঘরে থাকি। রাতে একটা বাজতেই ভাইয়ের ঘরের দরজা খোলার আওয়াজ পেয়ে ভাইকে সবাই মিলে ধরি। আমরা চারজনে একসাথে ধরে রাখতে পারছিলাম না ভাইকে, এতটা শক্তি তার গায়ে। বাধ্য হয়ে ভাইকে শেকলের সাথে বেঁধে আমরা রেখে দেই। বাঁধন ভাই অনেক জোরে জোরে চিৎকার করছিল শ্মশানে যাওয়ার জন্য এবং হাতের সামনে যা পাচ্ছিল তাই দিয়ে ছুড়ে মারছিল। একটি মায়ের জন্য তার ছেলের এমন অবস্থা দেখাটা যে কত কষ্টকর, আমার মামি অর্থাৎ বাঁধন ভাইয়ের মাকে না দেখলে বুঝতাম না। সে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। পরের দিন আমার নানা এক কবিরাজের খোঁজ পায়। দেরি না করে বাঁধন ভাইকে শেকল দিয়ে বেঁধে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজজি প্রায় 40 বছর ধরে কবিরাজি করছে। 7টি জিন সবসময় তার সাথে থাকত। বাঁধন ভাইয়ের মা কান্নারত অবস্থায় কবিরাজকে বলেন, বাবা আমার ছেলেকে বাঁচান, ওর যদি কিছু হয়ে যায় আমি শেষ হয়ে যাব। পরে কবিরাজকে সব ঘটনা খুলে বলা হয়। সব শুনে কবিরাজ বলেন, ওকে খুব বাজেভাবে কালো জাদু করা হয়েছে, এই জাদু কাটানো অনেক কঠিন, তবে আমি আমার নিজের পুরো শক্তি ব্যয় করে ওই তান্ত্রিকের বিরুদ্ধে লড়ব। তোদের সব থেকে বড় ভুল ছিল শ্মশানে যাওয়া এবং শ্মশানে গিয়ে ওই বাচ্চা মেয়েটাকে কোলে নেয়া। আসলে ওই তান্ত্রিকটি জানত যে বাঁধনের ছোট বাচ্চাদের প্রতি অদ্ভুত এক মায়া কাজ করে। তান্ত্রিকটির মৃত মানুষের দেহের হাড্ডি এবং মাথার খুলি লাগত তার কালো জাদুর জন্য। যেহেতু কবরস্থান পবিত্র জায়গা, তাই তান্ত্রিক বা তার জিনগুলো সেখানে যেতে পারত না। এ কারণে বাঁধনকে সে বসে আনে এবং মরা মানুষের হাড্ডি মাথার খুলি এগুলো আনতে কবরস্থানে পাঠায়। তার কাজ শেষ হলে সে বাঁধনকে মেরে ফেলত। আমার কাছে যেহেতু নিয়ে এসেছিস, একটা ব্যবস্থা আমি করবই, আমি একটি যজ্ঞ করব। এখানে আমার কিছু উপকরণ লাগবে, যেমন একটা কালো পাঠা, সাতঘাটের পানি, ওই শ্মশানের মানুষ পোড়া ছাই, সম্পূর্ণ কালো একটি মোরগের রক্ত, এগুলো হলেই চলবে। বাঁধন ভাইয়ের মা বলল, এগুলো করলে আমার ছেলে সুস্থ হয়ে যাবে তো? কবিরাজ বলল, সুস্থ হবে কিনা তা বলতে পারবো না, তবে আশা করি ভালো একটা কিছু হবে। পরের দিন সব উপকরণ নিয়ে বাঁধন ভাইকে নিয়ে কবিরাজের সামনে বসানো হলো। তিনি যজ্ঞ আরম্ভ করলেন। একটু পর আমরা খেয়াল করে দেখলাম পুরো ঘরটা ভয়ানকভাবে কাঁপছে। কবিরাজ বলল, তোরা কেউ ভয় পাস না, আমি এখন বাঁধনের ভেতরে আমার পোষা জিন প্রবেশ করাব। একটু পর বাঁধন ভাইয়ের শরীর থরথর করে কাঁপতে লাগল এবং মোটা কণ্ঠে সে বলল, আমি এসে গেছি। কবিরাজ জিনটিকে বলল, ওই তান্ত্রিকের জিনদের সাথে কথা বল এবং কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবে তা জেনে আয়। একটু পর আবার মোটা কণ্ঠ বলে উঠল, হুজুর আমি এসেছি। কবিরাজ বলল, কি খবর? বাঁধন ভাইয়ের ওপর থাকা জিনটি বলল, অনেক শক্তিশালী তান্ত্রিক, আমি ওদের শক্তির সাথে পেরে উঠব না। এই বলে জিনটি বাঁধন ভাইয়ের শরীর থেকে চলে যায়। বাঁধন ভাইয়ের মা কান্নায় ভেঙে পড়ে এবং কবিরাজকে বলে, আমার ছেলেটাকে যেভাবে হোক বাঁচান বাবা, যা লাগে আমি দেব আপনাকে। কবিরাজ সিদ্ধান্ত নেন, তান্ত্রিকের একটি জিন তিনি তার বসে আনবেন এবং এর জন্য প্রয়োজন হবে তার মায়ের তাজা রক্ত। বাঁধন ভাইয়ের মা হাত কেটে রক্ত বের করে কবিরাজকে দেন এবং কবিরাজ সেই রক্ত দিয়ে বাঁধন ভাইয়ের কপালে কিছু একটা লেখেন। কিছুক্ষণ পরে কবিরাজ মন্ত্র পড়তে থাকেন এবং আগুনে ফুঁ দিতেই আগুন অনেক ওপরে উঠে যায়। একটু পরেই বাঁধন ভাইয়ের ওপর তান্ত্রিকের জিন চলে এল। কবিরাজ তান্ত্রিকের জিনটাকে বলল, এখন বল কিভাবে এই কালো জাদু কাটবে। জিনটি কবিরাজকে বলে, তোকে তান্ত্রিকের সবগুলো জিন নিজের বসে আনতে হবে আর ওই জিনদের দিয়ে তান্ত্রিককে হত্যা করতে হবে। কবিরাজ আবার নিজের সব শক্তি দিয়ে যজ্ঞের মাধ্যমে তান্ত্রিকের 10টা জিন ছিল তার মধ্যে 9টাকেই নিজের বসে নিয়ে আসলেন। একটিকে বসে আনতে ব্যর্থ হলেন। একটি জিন ওইভাবে কিছু করতে পারবে না জেনে কবিরাজ সবগুলো জিনকে পাঠিয়ে দেন তান্ত্রিককে মারার জন্য এবং জিনগুলো তান্ত্রিককে মারতে সফল হয়। সাথে সাথে বাঁধন ভাই অজ্ঞান হয়ে যায় এবং তান্ত্রিক ওই একটি জিন তান্ত্রিককে মারার আগে কিছু প্রতিজ্ঞা করে। কি প্রতিজ্ঞা করে এটি বলেনি। তারপর থেকে বাঁধন ভাই স্বাভাবিক আচরণ শুরু করে। কয়েক মাস যাওয়ার পর বাঁধন ভাই টের পেল তার ঘাড়ে যে জায়গায় বাচ্চা মেয়েটির লালা পড়েছিল সেই জায়গাটি পচতে আরম্ভ করেছে। অনেক ডাক্তার দেখালেও এই জায়গার ক্ষত ঠিক হয় না। একদিন রাতে বাঁধন ভাইয়ের খিঁচুনি ওঠে, আমরা সবাই মিলে তাকে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে উঠাই এবং রওনা দেই ঢাকার ভালো কোনো হাসপাতালের উদ্দেশ্যে। অ্যাম্বুলেন্স চালু করা হয়, গ্রাম ছাড়াইনি তখনও, রাত তখন 12টার মতো বাজে। হঠাৎ করে চালক লক্ষ্য করে অ্যাম্বুলেন্স অনেক ভারী হয়ে গেছে, অ্যাম্বুলেন্সের স্পিড তখন 70-80 মতো। অ্যাম্বুলেন্সের ছাদে কিছু একটা পড়ছে কিনা এটা দেখার জন্য চালক ব্রেক কষে, অ্যাম্বুলেন্সটির ব্রেক ধরছে না, স্পিড যেন আরো বেড়ে যাচ্ছে, বড় হাতুড়ি দিয়ে কেউ আঘাত করছে ছাদের ওপরে, এরকম শব্দ। আমাদের বুঝতে বাকি রইল না আমাদের সাথে স্বাভাবিক কিছু হচ্ছে না, একটু পর সব ঠিক হয়ে যায়। আমরা 7-5 না ভেবে ভাইকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এটি হয়তো সেই প্রতিজ্ঞা যেটা তান্ত্রিকের একটি জিন করেছিল, আজ বোধহয় জিনটি তার প্রতিজ্ঞা পালন করল। একটিমাত্র ছেলের এই অস্বাভাবিক মৃত্যুটি কেউ মেনে নিতে পারছিল না, তার মা পুরো পাথর হয়ে গিয়েছিল, এখন সে মানসিক রোগী, ডাক্তার দেখানো হচ্ছে, এখন সে একটু ভালোর দিকে। এই ঘটনাটি এখনো আমাকে ভীষণভাবে কাঁদায়, প্রায় আমি ভাইকে স্বপ্নে দেখি, আগেকার স্মৃতিগুলো মনে পড়লে নিজেকে আর ধরে রাখতে পারি না। দোয়া করবেন আমার ভাই যেন ওপারে ভালো থাকেন এবং মা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এর আগেও আমি 2টা ঘটনা পাঠিয়েছিলাম, সিলেক্টেড হয়নি, আশা করছি এই ঘটনাটি ভালো লাগবে এবং সিলেক্টেড হবে। ধন্যবাদ ঘটনাটি পড়ে শোনানোর জন্য। যদি ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে জানাবেন, আর যদি সিলেক্টেড না হয় তাও জানাবেন। এবং তারপরে তিনি তার ইমেল অ্যাড্রেস দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য। আশা করছি এই ঘটনাটি যারা শুনলেন তাদের কাছেও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। ঘড়িতে সময় রাত 12:15। কেমন লাগছে আপনাদের? আমার মনে হয় যে ভালোই লাগছে, কারণ স্টোরিটা অনেক ইন্টারেস্টিং ছিল। আপনাদের যে পাঠানো যে মেসেজগুলো আছে বা কমেন্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মাঝে মাঝে খেয়াল রাখলে আপনারা দেখতে পাবেন। এখন যে ঘটনায় আসব সেই ঘটনাটি খুবই ইন্টারেস্টিং এবং সেই ঘটনাটি আমরা আসলে আপনাদের মানে কি বলবো যে শোনাতেই চাই। এবং এই ঘটনাটি দেশের বাইরের একটি ঘটনা এবং দেশের বাইরের এই ঘটনা আমি আশা করি যে আপনারা সবাই মন দিয়ে শুনবেন। এবং এরকম একটি হাইওয়েতে যদি কখনো আপনারা গাড়ি চালান পৌঁছান হেপায় হেঁটে, তাহলে বুঝতে পারবেন যে হাইওয়েটা একটা হাইওয়ে কতটা ভয়ঙ্কর হতে পারে বা একটা হাইওয়ের একটা অন্ধকারের গল্পও থাকে। তো যাই হোক, আমরা কথা না বলে সরাসরি ঘটনায় চলে যেতে চাই, আপনাদের সময় একেবারেই নষ্ট করতে চাই না। অনেকে কমেন্ট করছেন, আমি কি কয়েকটা কমেন্ট পড়ব, জামালপুর থেকে বাঁধন আছেন, MD সৈয়ব আছেন, জুয়েল মণ্ডল আছেন, আবির আহমেদ আছেন, তুবা মির্জা সহ আরো অনেকে আছেন, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি আসলে সময় নষ্ট করতে চাচ্ছি না, সবাই ঘটনা শোনার জন্য ব্যস্ত হয়ে আছেন এবং রাত আছে অনেক বেশি, এবং সেই সাথে আপনারা সবাই হয়তো কালকে অফিসেও যাবেন, ইউনিভার্সিটিতেও যাবেন, কলেজেও যাবেন, স্কুলেও যাবেন। সুতরাং আমি সময় নষ্ট না করে সরাসরি ঘটনায় চলে যেতে চাই। চলুন আমরা শুনে আসি আমাদের পরবর্তী ঘটনা।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা যারা শুনছি তারা সবাইকে যদি ভালো লাগে একটি করে লাইক দিতে পারি, কমেন্ট করতে পারি, শেয়ার করতে পারি বন্ধুদের সাথে, চলুন কথা না বাড়িয়ে শুরু করি ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালো আছেন, সবসময় ভালো থাকেন, এটাই কাম্য। আপনার প্রোগ্রাম ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা ছিলাম আমি। স্কুল জীবনে আপনার অনেক শোষণা হতো, ব্যক্তিগত জীবনে ব্যস্ত হয়ে পড়ায় গত কয়েক বছর আপনার শোষণা হয়নি। হঠাৎ কিছুদিন আগে আপনার শো ভূত এফএমের কথা মনে পড়ায় ইউটিউবে সার্চ করে কয়েকটা ঘটনা শোনার পর বুঝতে পারলাম ভূত ডট কম করছেন আপনি। এখন আবার সময় পেলে আপনার শোটা শোনার চেষ্টা করি, ভাবলাম কিছুদিন আগে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করি। আমি আজাদ, জাপানের সেন্দাই থেকে লিখছি। আমি এখানকার একটি ইউনিভার্সিটিতে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছি। ঘটনাটি 2022 সালের 18 তারিখে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। স্কেজুল অনুযায়ী ডিসেম্বরের 13 তারিখ থেকে আমাদের ইউনিভার্সিটির উইন্টার ভ্যাকেশন শুরু হয়। এর আগে আমাদের ডিপার্টমেন্টের হেড ম্যাম আমাদের জিজ্ঞেস করলেন, আমরা কেউ উইন্টারে ওয়াকিনাওয়ায় ইন্টার্নশিপ করতে যেতে চাই কিনা। আপনারা যারা জাপানিজ অ্যানিমে দেখেন তারা আশা করি জেনে থাকবেন যে জাপানে অন্যান্য প্রিফেকচারের সাথে ওয়াকিনাওয়া প্রিফেকচারের আবহাওয়া এবং কালচারের অনেক পার্থক্য রয়েছে। উইন্টারে যেখানে জাপানের সব জায়গায় তুষারপাত হয় এবং অ্যাভারেজ টেম্পারেচার মাইনাসে থাকে, সেখানে ওয়াকিনাওয়ায় উইন্টারের টেম্পারেচার থাকে 15 কিংবা এর উপরে। আমার এখানে শীত তেমন একটা পছন্দ না, তাই ভাবলাম ইন্টার্নশিপটা করে আসলে ভালোই হয়। আর তাছাড়া ইন্টার্নশিপের স্যালারির অফারটাও বেশ ভালো থাকায়, পাশাপাশি ইন্টারন্যাশনাল একটা হোটেলে একটা ভালো রুমে 1.5 মাস ফ্রিতে থাকার লোভটাও সামলাতে পারলাম না। এছাড়া ওয়াকিনাওয়ার জায়গাটাও ভীষণ সুন্দর হওয়ায় ঘোরার সুযোগটা মিস করতে চাচ্ছিলাম না। আমার নেপালের এক ক্লাসমেটকে দেখলাম, সেও যেতে আগ্রহী, তাই দুজন মিলে ম্যামকে জানালাম আমরা ইন্টার্নশিপে যেতে আগ্রহী। ম্যাম ওই হোটেল ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমাদের ইন্টার্নশিপের ডেট ফিক্সড এবং ফ্লাইট বুক করে দিলেন। 17 তারিখ আমরা সেন্দাই থেকে ওয়াকিনাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ওয়াকিনাওয়ার নাহা এয়ারপোর্ট থেকে আমাদের রিসিভ করার জন্য হোটেল থেকে ট্যাক্সি পাঠানো হল। আমাদের হোটেলে পৌঁছাতে প্রায় সন্ধ্যা 6:30 বেজে যায়। রিসেপশনে যাবতীয় ডকুমেন্টের কাজ শেষ করে যখন রুমে পৌঁছালাম তখন সন্ধ্যা 7:00 পার হয়ে গেছে। আমাদের জানানো হল যেহেতু আমরা আগামীকাল আমাদের এমপ্লয়ি আইডি কার্ড হাতে পাব, তাই আজ আমরা হোটেলে স্টাফ ক্যান্টিন ইউজ করতে পারব না, তাই আজকের খাবার দাবারের ব্যবস্থা আমাদের নিজেদেরকেই করতে হবে। এদিকে সারাদিন ফ্লাইটে নানান রকমের স্ন্যাক্স ছাড়া আর কিছুই খাওয়া হয়নি। খিদে পেয়েছিল ভীষণ, কিন্তু কোনো উপায় না থাকায় শাওয়ার নিয়ে না খেয়ে শুয়ে পড়লাম। সারাদিন জার্নি করে এত টায়ার্ড ছিলাম, কখন যে ঘুমিয়ে পড়লাম টেরও পাইনি। রাত 3টায় হঠাৎ ঘুম ভেঙে গেল প্রচণ্ড ক্ষুধায়। কি করব বুঝতে না পেরে গুগলে সার্চ করলাম আশেপাশে কোনো রেস্টুরেন্ট আছে কিনা, কিন্তু এত রাতে আশেপাশের সব রেস্টুরেন্ট তখন বন্ধ হয়ে গেছে। এখানে কনভিনিয়েন্স স্টোরগুলো 24 ঘন্টা খোলা থাকে। একটা কনভিনিয়েন্স স্টোর দেখলাম 1.5 কিলোমিটার দূরে। প্রচণ্ড খিদে পেয়েছে আর চুরি কিংবা ছিনতাইয়ের ভয় না থাকায় কি মনে করে ভাবলাম ওই কনভিনিয়েন্স স্টোরেই যাব। আমার ফ্রেন্ডের একটা রুম ছিল আমার পাশেই, কিন্তু এত রাত হওয়ায় তার পাশাপাশি সে মেয়ে হয় তাকে এত রাতে আর ডিস্টার্ব করলাম না। একাই চলে যাব ভেবে চেঞ্জ করে রুম থেকে বের হলাম। নিচে রিসেপশনে এত রাতে হোটেল থেকে বের হতে দেখে রিসেপশনিস্ট কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমি কিছু না ভেবেই কানে হেডফোন গুঁজে গুগল ম্যাপ অন করে কনভিনিয়েন্স স্টোরের দিকে হাঁটা শুরু করলাম। হোটেল থেকে বের হতেই দেখি মৃদু বাতাস আর সমুদ্রের ঢেউয়ের শব্দ। ভালো ঘুম দিয়ে ওঠায় শরীরটাও বেশ হালকা লাগছিল। আবহাওয়া আর পরিবেশটা বেশ সুন্দর থাকায় ভীষণ ভালো লাগছিল। হোটেলের এরিয়া থেকে বের হওয়ার পর হাইওয়ে ধরে যেতে হবে। হাইওয়ের ডান পাশ ঘেঁষেই সমুদ্র সৈকত। হাইওয়ে ধরে সোজা 1.2 কিলোমিটার হেঁটে গেলেই সেই কনভিনিয়েন্স স্টোর। রাত 3টা, চারপাশটা বেশ শুনশান। মাঝে মধ্যে হাইওয়ে ধরে দু একটা গাড়ি ছুটে চলেছে। চাঁদের আলোয় সমুদ্রের ঢেউগুলো বেশ স্পষ্ট দেখা যাচ্ছিল। চারিদিকে শুধুমাত্র সমুদ্রের ঢেউয়ের শব্দ ছাড়া শুনশান নিরবতা দেখে কিছুটা ভয় লাগলেও সেটাকে তেমন পাত্তা বা গুরুত্ব দিলাম না। ভাবলাম সামান্যই তো পথ, 10-15 মিনিট হাঁটলেই তো পৌঁছে যাব। হাইওয়ের দুপাশে প্রায় 150 মিটার দূরত্বে একটি করে সোডিয়াম লাইটের ল্যাম্পপোস্ট। প্রায় মিনিট পাঁচেক হাঁটার পর সমুদ্রের দূরত্ব শেষ হয়ে রাস্তার দুপাশে কিছুটা জঙ্গলের মতো শুরু হল। খেয়াল করে দেখলাম রাস্তার দুপাশের গাছগুলো বেশ বড় হওয়ায় এবং পেছনের ল্যাম্পপোস্ট দুটোর দূরত্ব বেশ দূরে হওয়ায় মাঝের জায়গাটা তুলনামূলকভাবে বেশ অন্ধকার। হঠাৎ করে এই রাস্তাটুকু পার হতে কেমন যেন অস্বস্তি লাগছিল, শরীরে একটা ছমছমে অনুভূতি হল। নিজেকে সাহস দিয়ে রাস্তার দুপাশে না তাকিয়ে সোজা হেঁটে জায়গাটুকু পার হওয়ার সিদ্ধান্ত নিলাম। হঠাৎ হঠাৎ করে ডান পাশের জঙ্গলে গাছের ডাল ভাঙার শব্দ শুনলাম। মনে হলো বড় কোনো গাছের ডাল ভেঙে পড়েছে, বাতাসে ভেঙেছে, কিংবা কোনো পাখির কাজ ভেবে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম। হেঁটে চললাম। এবার খেয়াল করলাম সামনে বড় সাইজের একটি কালো কুচকুচে বেড়াল আমার দিকে তাকিয়ে আছে। অন্ধকারে তার চোখগুলো জলজল করছে। এত বড় সাইজের বেড়াল আমি এর আগে কখনো দেখিনি। আমার থেকে বেড়ালটির দূরত্ব ছিল আনুমানিক 10 মিটারের মতো। কি করব বুঝতে না পেরে ঠায় দাঁড়িয়ে রইলাম। বেড়ালটি চোখের পলক ফেলছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ভয়ে শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। সিদ্ধান্ত নিলাম বেড়ালটির পাশ দিয়ে দৌড়ে চলে যাব। দৌড়ে বিড়ালটিকে অতিক্রম করা মাত্রই আমি কিছু একটা সাথে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলাম। হাঁটুতে আর কনুয়ে ভীষণ ব্যথা পেলাম। ব্যথায় গোঙাতে গোঙাতে মাটি থেকে উঠে আবার দৌড়ানোর চেষ্টা করলাম, কিন্তু কেন যেন সেই শক্তিটা আর পাচ্ছিলাম না। মনে হলো আমার পা দুটো যেন অবশ হয়ে গেছে। চিৎকার করে সাহায্য চাইব, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। কি হচ্ছে আমার সাথে বুঝতে না পেরে ব্যথায় গোঙাতে গোঙাতে হামাগুড়ি দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করছিলাম। ভাবছিলাম যেভাবেই হোক আমাকে এই জায়গা থেকে পালাতে হবে। হামাগুড়ি দিয়ে সামনে গিয়ে তাকাতেই দেখি 12 থেকে 14 বছরের একটি বাচ্চা ছেলে আমার দিকে তাকিয়ে হাসছে। এমন মায়াবী হাসি আমি এর আগে কখনো দেখিনি। এই আবছা আলো আঁধারি তার চাহনিতে কেমন একটা অস্পষ্ট দুঃখ খেয়াল করলাম। সেটা নিজ চোখে না দেখলে বলে বোঝানো সম্ভব না। আমি অসহায়ের মতো তার দিকে তাকিয়ে রইলাম। সে কিছুটা সামনে এসে ভাঙা ভাঙা গলায় জাপানিজে আমাকে বলল, ফুটবল খেলবে আমার সাথে? আমি কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। চোখ বন্ধ করে দোয়া দুরুদ পড়তে শুরু করলাম। দোয়া পড়ার শেষে চোখ খুলে দেখি ছেলেটা আগে যেখানে আমার সামনে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল সেখান থেকে সরে রাস্তার এক পাশে দাঁড়িয়েছে, আমার দিকে তাকিয়ে নীরবে কাঁদছে। কেমন যেন একটা অভিমান তার চাহনিতে। হঠাৎ করে মনে হলো আমি আমার পায়ের শক্তি ফিরে পেয়েছি। উঠে শরীরে যতটুকু শক্তি ছিল সবটুকু দিয়ে দৌড়াতে শুরু করলাম। চিন্তা শুধু একটাই, যেভাবেই হোক আমাকে এই জায়গাটা পার হতে হবে। 5-7 মিনিট দৌড়ানোর পর দেখলাম একটি বড় সাইনবোর্ড চলছে। বুঝতে পারলাম আমি কনভিনিয়েন্স স্টোরে পৌঁছে গেছি। হাঁপাতে হাঁপাতে দোকানের দরজায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলাম। দোকানদার আমাকে দেখে চেয়ার দিয়ে শান্ত হয়ে বসতে বললেন, পানি খেতে দিলেন। কিছুটা শান্ত হওয়ার পর তিনি অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলেন, আমি এত রাতে এখানে গাড়ি ছাড়া কোথা থেকে আসছি? আমি তাকে সবকিছু খুলে বলার পর তিনি আবারও বললেন যে আমি যে জায়গাটায় আছি এবং ওই ঘটনার সম্মুখীন হয়েছি সেখানে পাশের সমুদ্র সৈকতে একটি বাচ্চা ছেলে কয়েক বছর আগে একা একা ফুটবল নিয়ে খেলার সময় স্রোতের টানে ভেসে গিয়েছিল, ডুবে মারা গিয়েছিল। তারপর থেকে ওখান দিয়ে রাতের বেলা ড্রাইভ করে যাওয়ার সময় প্রায়ই অনেকেই নাকি একটি বাচ্চা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে। দোকানদার বললেন, ভোর হওয়ার আগ পর্যন্ত আমি চাইলে তার দোকানে রেস্ট নিতে পারি, তাই ভোর হওয়া পর্যন্ত দোকানে অপেক্ষা করলাম। ভোর হয়ে যাওয়ায় দোকানদারকে ধন্যবাদ জানিয়ে আমি হোটেলে ফিরে যাই। কি হয়েছিল সে রাতে আমার সাথে সেটা ভাবলে এখনো আমার গা শিউরে ওঠে। ছেলেটার মায়াবী চাহনিটা আমি এখনো চোখ বন্ধ করলেই দেখতে পাই। ছেলেটা কি বলতে চেয়েছিল আমায় সেটাও জানতে ইচ্ছে করে মাঝে মাঝে। পৃথিবীতে যে আমরা প্রতিদিন যা দেখছি শুনছি তার বাইরেও অনেক কিছু আছে সেটা হয়তো উপলব্ধি করতে পারি। লেখাটা লম্বা হয়ে যাওয়ায় ক্ষমা প্রার্থনা করছি। বানানের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ঘটনাগুলো তিনি পড়ে শোনানোর অনুরোধ জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনার কাছ থেকে পরবর্তীতেও আমরা ঘটনা পাব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। ইরফান আমাদের ওখানে, ইরফান ইসলাম ইরাম অনেকক্ষণ ধরেই ঢোকার চেষ্টা করছেন শোতে, কিন্তু কোনোভাবে তিনি পাচ্ছেন না। প্রবাবলি এটা ইন্টারনেটের প্রবলেম। সো ইন্টারনেটের প্রবলেম হলে আসলে কিছু করার নাই। উনি অনেকবারই চেষ্টা করেছেন, কিন্তু আমার ধারণা যে উনি বারবারই ব্যর্থ হচ্ছেন, কারণ এখানে কোনোভাবেই তিনি কানেক্টেড হচ্ছেন না। যাই হোক, আমরা কিছু কমেন্ট পড়ে ফেলি এবং আমাদের শো মোটামুটি, মানে স্টোরি মোটামুটি আপনারা বলতে পারেন শেষ। আমাদের কাছে আর কোনো স্টোরি নেই। যদি ইরফান যদি ঢুকতে পারে তাহলে আমরা হয়তো তাকে, তার কাছ থেকে স্টোরি শুনতে পারি, আদারওয়াইজ আমার মনে হয় যে আমরা শো শেষ করব। মানিকগঞ্জ থেকে কেউ আছেন কিনা জিজ্ঞেস করেছেন প্রিন্স হাকিম। সৌদি আরব থেকে MH মাহিম শুনছেন আমাদেরকে, প্রেমা আক্তার শুনছেন নারায়ণগঞ্জ থেকে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রব্বানী শেখ, এবং আমাদের সঙ্গে আছেন আবির আহমেদ, আমাদের সঙ্গে আছেন MD শিয়াব, আমাদের সঙ্গে আছেন জুয়েল মন্ডল, এছাড়াও MD সজীব আমাদের সঙ্গে আছেন, MR আচ্ছা নামটা পড়তে পারলাম না, ঢাকা থেকে কেউ একজন শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি লন্ডন থেকে শুনছেন জাভেদ খন্দকার। গত সপ্তাহে আমরা লন্ডনের স্টোরি দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে সেটা। আমাদের সঙ্গে আছেন ফয়সাল নূর, দিনাজপুর থেকে শুনছেন তিনি। এছাড়াও আহসান হাবিব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও হৃদয় বিশ্বাস ফরিদপুর থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD জনি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আচ্ছা, আমাদেরকে অনেকেই বলছেন যে স্টোরিটা পুরনো, কোন স্টোরিটা, প্রথম স্টোরিটা কি আপনাদের পুরনো মনে হয়েছে? এই স্টোরিটা কিন্তু খুব রিসেন্টলি, এবং সেকেন্ড স্টোরিটাও তো আমরা নতুনই দিলাম। আমি জানি না কোনটার কথা বলছেন আপনারা। এছাড়াও আমাদের সাথে আরও বেশ কিছু মানুষ আছেন যারা আমাদের এই ঘটনাটা শুনছেন, এবং আপনাদের সবার কাছে কি মনে হচ্ছে যে আচ্ছা আগের পুরাতন ঘটনা কোনটা, মানে জাপানটা না কোনটা, আপনারা যদি সেটা একটু আমাকে বলতেন। কারণ আমরা প্রোমো হিসেবে এটা দিয়েছিলাম অমৃতের ফুটবল, কিন্তু এটা তো নতুন ঘটনা বলে আমার জানা। আচ্ছা দেখি, নিশ্চয়ই নতুন কেউ কমেন্ট করেছেন এবং কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নরসিং, আচ্ছা ভিয়েতনাম থেকে শুনছেন আমাদের সঙ্গে দিগন্ত হাসান, আমাদের সঙ্গে সফওয়ান খান আছেন নেত্রকোনা থেকে, আমাদের সঙ্গে আছেন মারিত কন্যা, লাস্ট ইমেলের পার্টনার মারিত কন্যার সাথে এটা তো সম্পর্ক থাকার কথা না। আমরা আপনি মনে হয় দুটো ঘটনা একসাথে মিলিয়ে ফেলছি কিনা আমরা। ও আচ্ছা, মারিত কন্যার লাস্ট ইমেলের পার্টটা আপনারা চান? আচ্ছা এটা আমি জানাই দিব, এটা আমি যারা ঘটনা পাঠাচ্ছেন তাদেরকে জানাবো। ডেফিনেটলি তারা যদি মনে করেন তারা পাঠাবেন। মারিত কন্যার ঘটনাটা আপনারা শুনতে চেয়েছেন, এটা জেনে ভালো লাগলো। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাগর হোসেন সহ আরও অনেকে। যাই হোক, যেহেতু রাত বেড়ে যাচ্ছে এবং আমরা যেহেতু ইরামকে কোনোভাবেই পাচ্ছি না, ইরামের চেষ্টা করতেছে ইরাম, কিন্তু কোনোভাবে ইরামকে আমরা নিতে পারছি না, কারণ সে হচ্ছে আসলে কোন একটা সেটিং এর ঝামেলা আছে আমার মনে হয়, যে সেটিংটা হয়তো ঠিক করতে পারছেন না বা এরকম কিছু একটা, কারণ এরকম খুব রেয়ারলি আমাদের এই ধরনের প্রবলেমগুলো হয়। ইরাম, আপনি যদি আপনার মাইকটা অন করে দেখবেন কিনা, আপনার মাইক অন করলে অনেক সময় চলে আসে, কানেক্টেড হয়ে যায়। আপনি যদি দেখতে চান তাহলে একটু দেখতে পারেন, আপনার এই মাইক্রোফোন রিলেটেড কোনো একটা সমস্যা আছে, আপনি কোনো একটা কিছু অ্যাক্সেস দেননি আপনার ক্যামেরা অথবা আপনার আপনার কি বলবো, যে আপনার ক্যামেরার অথবা অডিওর কোনো একটা, আপনি হচ্ছে মানে অডিও অথবা ভিডিও কোনো একটা অ্যাক্সেস আপনি দিচ্ছেন না বা পারমিশন দিচ্ছেন না আপনার মোবাইলকে, সেজন্য হয়তো এটা হচ্ছে না। তাছাড়া এরকম হওয়ার চান্স খুব কম। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি থেকে শুনছেন আমাদেরকে, আমাদেরকে শুনছেন যশোর থেকে ইবনে রিদওয়ান, কিশোরগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন নাইম, নরসিংদী থেকে আছেন, এখন সৌদি প্রবাসী তিনি জানিয়েছেন। যাই হোক, আমার মনে হয় যে ইরামের জন্য আমরা আর ওয়েট করতে পারব না, কারণ এখন পর্যন্ত আমরা যে ঘটনাগুলো শোনালাম সেই ঘটনার পরে আমরা, আচ্ছা ইরামকে বলা হয়েছে যে হেডফোন খুলে, সেটা কি ইরাম দেখবেন একবার? তাহলে আমরা একটু ওয়েট করি কিছুক্ষণের জন্য। রাব্বি আসলে আপনার এই শো এর মধ্যে থাকলে হয়তো আপনি জিনিসটা ম্যানেজ করতে পারতেন। যাই হোক, আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে আবার আগামী মঙ্গলবারে এই শোতে, অর্থাৎ যেখানে ভূতের ভয়ে। সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকবেন আশা করি, এবং আমাদের যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা এখনো পর্যন্ত বেল আইকনটিতে ক্লিক করেননি বেল আইকনটি ক্লিক করুন, এবং এরকম প্রতিদিন নানান রকমের ঘটনা নিয়ে আমরা ফিরে আসতে চাই আপনাদের কাছে বারবার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এ থাকুন। আল্লাহ হাফেজ।